Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, 11 বছর পর 9/11 আন্তর্জাতিক উগ্রবাদের মূল্যায়ন। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন, আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে 11 বছর পর 9/11 আন্তর্জাতিক উগ্রবাদের মূল্যায়ন। এ ব্যাপারে সরাসরি প্রশ্ন করতে চাইলে আপনারা অনুষ্ঠান চলাকালীন এই নম্বরে ফোন করুন 2026193062। তাছাড়া আপনারা ভিওএ বাংলার ফেসবুক ফ্যান পেজেও আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। 11 বছর হয়ে গেল 11ই সেপ্টেম্বরের সেই ঘৃণ্য ঘটনার, যেখানে একদল কাণ্ডজ্ঞানহীন ধর্মোন্মাদ লোক তাদের নিজেদের আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের 3টি স্থানে যাত্রী বিমান অপহরণ করে প্রায় 3,000 নিরীহ লোককে হত্যা করেছিল। শান্তিপূর্ণ সময়ে এটি ছিল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সবচেয়ে বড়, সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। এরপর সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বের অন্যান্য স্থানেও ঘটেছে। 2004-2005 সালে বাংলাদেশে জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা JMB বাংলা ভাই, এদের দৌরাত্মের কথা ভোলার কথা নয়। ভারতের দিল্লিতে মুম্বাইয়ে হামলা হয়েছে, আর পাকিস্তানে তো হরদম এরকম হামলা হচ্ছেই। আজও আমরা জেনেছি একদল অসহিষ্ণু লোক লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং আরও 3 জনকে হত্যা করেছে যুক্তিসঙ্গত উপায়ে তাদের অভিযোগ উত্থাপন না করে। তাই প্রশ্ন উঠেছে যে এই 11 বছরে সন্ত্রাসবাদ বলুন কিংবা জঙ্গিবাদ বলুন অথবা উগ্রবাদই বলুন না কেন, আদর্শিক ও প্রায়োগিক দিক থেকে এর অবস্থা কি? আর এসব প্রশ্নের জবাবই দেবেন আজকের কল ইন শোতে আমাদের অতিথি প্যানেলিস্ট। আজ প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন। অধ্যাপক আমিনা মহসিন, আপনাকে স্বাগতম। রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ মজুমদার। অধ্যাপক মজুমদার, আপনাকেও স্বাগতম, নমস্কার। আরও আছেন এই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
শ্রোতাদের প্রতি অনুরোধ, আপনারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত রাখবেন, আর অতিথিদের প্রতিও সবিনীত অনুরোধ সময়ের স্বল্পতার কারণে উত্তর সংক্ষিপ্ত রাখার। এবার তাহলে আমরা একে একে প্রশ্ন নিতে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্নকর্তা দেখতে পাচ্ছি যশোর থেকে ফোন করেছেন তহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। 9/11 পর সারা বিশ্বব্যাপী যে জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ ঘোষণা হয়েছিল, সেই যুদ্ধের অবসান কবে হবে, অর্থাৎ এই পৃথিবীকে বা এই বিশ্বকে জঙ্গিবাদ মুক্ত দেখতে পাবো কবে? আমার এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরেকটি বিষয়, আমরা জানি যে 9/11 খলনায়ক লাদেনকে গত বছরের মে মাসে নিশ্চিহ্ন করা গেছে, অর্থাৎ তাকে খতম করা গেছে, তাকে এই হত্যার মধ্য দিয়ে কি আল কায়দা নেটওয়ার্ককে কি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে?
এই প্রশ্নের আলোকে আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক আমিনা মহসেনের কাছে যে আসলে জঙ্গিবাদ মুক্ত বিশ্ব আমরা কবে দেখব এবং আল কায়দা নেটওয়ার্ক কি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে?
ধন্যবাদ আনিস ভাই। অ্যাকচুয়ালি আপনি যখন উপস্থাপন করছিলেন, আপনি দুটো জিনিস তুলে ধরেছিলেন যে এই ধরেন উগ্রবাদ জঙ্গিবাদ যেটাকে আমরা বলি, যে দুটো দিক আছে, একটা হলো আদর্শিক দিক, একটা প্রায়োগিক দিক। এখন যদি আমি আদর্শিক দিকটা বলি, যেহেতু আপনার প্রশ্ন হচ্ছে এটা কি আত্মনির্মূল করা সম্ভব কিনা, এখন আদর্শিক দিক এটা তো মানে সেভাবে ধরতে গেলে কোনো ইডিওলজি বা আদর্শ দ্বারা এটা গাইডেড না, এটা এক ধরনের একটা ভ্রান্ত ওদের ধারণা যে একটা নিজেদের ওরা ওদের নিজেদের যে ইসলামের যে ব্যাখ্যা সেটাকে ওরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা তো আদর্শ হতে পারে না, মানে ওদের অন্য ধরনের কোনো ভিশন তো নেই, আমরা সেটা দেখছি। আর নেটওয়ার্ক যেটা, সেটা কিন্তু ধ্বংস হয়নি এবং এটা কেউ আশাও করেনি যে ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে সেটা নেটওয়ার্ক মানে সম্ভব হবে, কারণ এটা এমন একটা নেটওয়ার্ক যেটা পেছনে কিন্তু আমাদেরকে দেখতে হবে কি কাজ করছে, মানে এখানে কিন্তু প্রচন্ড ভাবে যারা এখানে জড়িত আছে, আপনি লক্ষ্য করবেন যে এক ধরনের ওদের মধ্যে সাইকোলজিক্যাল ডিসলোকেশনটা কাজ করছে, এবং এই সাইকোলজিক্যাল ডিসলোকেশনগুলো যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাড্রেস না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি না যে একটা বিশ্ব মানে আমরা তৈরি করতে পারবো যেখানে জঙ্গিবাদ বা উগ্রবাদ যেটাই বলেন সেটাতে আমরা যেতে পারি। আপনি যদি আমাকে ব্রিফলি বলতে বলছেন তাই আমি থেমে যাচ্ছি, বাট আমি আশা করবো যে এটার কারণগুলোকে আমরা
নিশ্চয়ই, কারণ এই প্রসঙ্গটি বারবার ফিরে আসবে, কাজে এর কারণ এবং এর যে প্রতিকার ইত্যাদি বিষয়টি আসবে। অধ্যাপক অনিন্দ মজুমদার, আপনি কিছু যোগ করবেন এর সঙ্গে?
হ্যাঁ, আমার পূর্ববর্তী বক্তার কথার সূত্র ধরেই বলবো যে একজন উগ্রবাদীর সঙ্গে লড়াই করা সহজ, কিন্তু উগ্রবাদের সঙ্গে লড়াই করা কঠিন। উগ্রবাদ একটা ধারণা, আর সেটাকে সামরিক শক্তি বা অর্থনৈতিক ক্ষমতা দিয়ে একেবারে শেষ করে দেওয়া সম্ভব হয় না। একটা ধারণাকে সরিয়ে দিতে পারে আর একটা ধারণা, এবং সেটা সময় সাপেক্ষ। উগ্রবাদ আখেরে কারো কোনো উপকার করছে কিনা, নাকি তা উগ্রবাদীদের আদর্শ তা যেমনই হোক বা উদ্দেশ্যের ক্ষতি করছে কিনা, এর সদুত্তর না পাওয়া পর্যন্ত উগ্রবাদ থেকেই যাবে। তবে অবশ্যই দুনিয়া এখন অনেক বেশি সতর্ক, অনেক বেশি প্রস্তুত, সুতরাং উগ্রবাদী কার্যকলাপ একেবারে শেষ হয়নি, হয়তো হবেও না আসন্ন ভবিষ্যতে, কিন্তু ব্যাপারটা খুব সহজ সাধ্য আর নয়। একটা প্রতিরোধী ব্যবস্থাও তো গড়ে উঠেছে।
হ্যাঁ নিশ্চয়ই। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনি কিছু যোগ করবেন এর সঙ্গে?
হ্যাঁ, আমি যেটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি দুটো প্রশ্ন করেছেন, প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে যে আল কায়দা নেটওয়ার্ক নিয়ে। আল কায়দা নেটওয়ার্ক মোটেই ধ্বংস হয়নি। আসলে আল কায়দা নেটওয়ার্কটা কি সে সম্পর্কে একটু আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করতে চাচ্ছি। এটা কিন্তু কোনো আপনার কোনো সেন্ট্রালাইজড কোনো অর্গানাইজেশন না, সেখানে কোনো প্রপার হায়ারার্কি নেই। এটি একটি ছোট্ট একটি সংগঠন, এবং কিন্তু তাদের আপনার ডিস্ট্রাকটিভ ক্ষমতা মানে সংগঠনের তুলনায় অনেক বেশি, এরা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে। কিন্তু আল কায়দা যেটা মনে করি, যেটা মনে করুন যে আফগানিস্তানে বা পাকিস্তানে বা ইয়েমেনে, আমরা যদি ধরে নেই যে একটি আমব্রেলা অর্গানাইজেশন আন্ডারে সমস্ত পৃথিবীতে আল কায়দা কাজ করছে, ব্যাপারটা কিন্তু তা না। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক সন্ত্রাসী বা উগ্রবাদী সংগঠন কোনো সন্ত্রাসী বা উগ্রবাদী কাজ করে আল কায়দা যে ব্র্যান্ড নেম, সে ব্র্যান্ড নেমটা তারা ইউজ করছে বা বলতে যাচ্ছে আমরা কোনো না কোনো ভাবে আল কায়দা অ্যাফিলিয়েটেড। এবং এতে যেটা হচ্ছে যে আপনার যে বিভিন্ন মিডিয়া, যে কোনো সন্ত্রাসী, যেমন আজকেও যেটা লিবিয়াতে যেটা ঘটেছে সেটার সাথে একটা আল কায়দার যোগসূত্রটা বের করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং যেখানেই আমরা দেখছি যে জঙ্গি বা সন্ত্রাসী কার্যকলাপ চলছে, সেখানে একটা আল কায়দা ব্র্যান্ড নেম দেয়া হচ্ছে। এর ফলে যেটা মনে হয় অনেকের কাছে হয়তো ধারণা হতে পারে, আল কায়দা একটা বিশাল সংগঠন এবং সে খুব একটা অর্গানাইজড ওয়েতে কাজ করছে, ব্যাপারটা কিন্তু তা না। বিভিন্ন দেশে দেশে বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি রয়েছে, অনেক সময় ওরা নিজেরাই নিজেদেরকে আল কায়দার সঙ্গে অ্যাফিলিয়েটেড বলে পরিচিতি দিতে পছন্দ করে, অথবা অনেক সময় মিডিয়াও বলতে চেষ্টা করে যে এরা কোনো না কোনো ভাবে আল কায়দার সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে দেখলে আমরা দেখব যে আল কায়দা যে সংগঠন সেটা আসলে রয়ে গেছে, এবং খুব অদূর ভবিষ্যতে আল কায়দা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বলে আমার কাছে মনে হয় না। আর উনি আরেকটি যদি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে উগ্রবাদ পৃথিবী থেকে চলে যাবে কিনা, না এটি খুব সহজে যাবে না। যেমন একটু অন্য উগ্রবাদের কথা যেটা বলি, আমরা 70-71 সালে ভারতে দেখেছিলাম যে নকশালবাড়ি আন্দোলন, বা বাংলাদেশেও আমরা সেটা দেখেছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তানের পরবর্তীতে বাংলাদেশ, সে নকশালবাড়ি আন্দোলনে কিন্তু বীজ এখনো রয়ে গেছে। সুতরাং উগ্রবাদ যে একটি মতবাদ, সেই মতবাদকে কাউন্টার করার মতো একটি যদি আরেকটি মতবাদ যদি দাঁড় করানো না যায়, এবং সেটা কিভাবে দাঁড় করানো যায় কি, এটা একটা বিশাল ডিসকাশনের ব্যাপার, সে লম্বা আলোচনা আমি যাচ্ছি না। সো ততক্ষণ পর্যন্ত উগ্রবাদ কোনো কোনো ফর্মে মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য মুসলিম বিশ্বে সেটা রয়ে যাবে, এবং খুব দ্রুত সে উগ্রবাদ থেকে মুসলিম বিশ্ব মুক্ত হবে বলে আমার কাছে মনে হয় না।
আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চট্টগ্রাম থেকে ফোন করেছেন সালাউদ্দিন। হ্যালো,
আমি সালাউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। 9/11 পরবর্তী আমেরিকা ও তার মিত্র দেশ সমূহের আন্তর্জাতিকভাবে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে যে অভিযান এবং প্রচার প্রচারণা, তাতে বিশ্বব্যাপী কতটুকু উগ্রবাদী কর্মকাণ্ড নির্মূল বা দমন করা সম্ভব হয়েছে?
আরো একজন আছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। কলকাতা থেকে পল্লব দত্ত। হ্যালো,
নমস্কার, আমি কলকাতা থেকে পল্লব দত্ত বলছি। আমেরিকার 9/11 পর প্রায় 11 বছর হয়ে গেল, পৃথিবীতে যে হিংসা, এটা কি আদৌ কমেছে? এটাই আমার প্রশ্ন।
আসলে সালাউদ্দিন চট্টগ্রামের এবং কলকাতার পল্লব দত্ত একই প্রশ্ন করেছেন যে কতখানি নির্মূল বা দমন করা সম্ভব হয়েছে উগ্রবাদী কর্মকাণ্ড কিংবা হিংসাত্মক কার্যকলাপ। প্রফেসর আমিনা মহসেন,
ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এখানে তো আমার মানে কোন কোয়ান্টিফিকেশন এরকম ইয়ে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি যে প্রশ্নগুলো করছেন, মানে এক লেভেলে আমরা দেখছি যে এটাকে আপনি যদি দেখেন, আমি যদি সাউথ এশিয়াটা ধরি, ভারতে আমরা দেখেছি মুম্বাই অ্যাটাকটা হয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি জিনিসটা কিন্তু অনেকটা থেমে গেছে। দেন পাকিস্তানে কিন্তু এটা চলছে একেবারেই, মানে চলছে, এবং আফগানিস্তানে যদি আমরা বেল্টটা ধরি, সিরিয়াতে ধরি, লিবিয়াতে ধরছি, আজকে যেটা লিবিয়াতে ঘটে গেল, এবং ইজিপ্টে আপনি দেখেন কোথাও কিন্তু এই নেটওয়ার্কটা, মানে আমি বলবো যে খুব মানে কতগুলো জায়গায় বেশ অ্যাক্টিভ আছে, যেটা আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লিবিয়া, আমি এই বেল্টটা যদি ধরি, অন্যান্য জায়গায় একটা জর্মেন্ট অবস্থায় আছে। তো আমি যেটা প্রথমেই বলার চেষ্টা করছিলাম যেই কারণ এই ডিসলোকেশন এর কারণগুলো, বা যদি যেটা ধরেন এক ধরনের একটা ফ্রাস্ট্রেশন টুয়ার্ডস, যেটাকে আমি এটা নিয়ে আমরা তর্ক করতে পারি যে ওয়েস্টার্ন কালচারাল, যেটাকে কালচারাল ইম্পেরিয়ালিজম আপনি বলেন, বা এক ধরনের হেজিমনি বলেন, কিংবা এই যে মানে ধরেন মুসলিমদেরকে এক ধরনের রেস, মানে এদেরকে একটা টেরোরিস্ট জাতি হিসাবে আপনি লেবেল করেন, যেটাই বলেন না কেন, এই সাইকোলজিক্যাল ডিসলোকেশন গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস না করতে পারবো, এটা কিন্তু ইটস নট সামথিং দ্যাট উইল জাস্ট গো অ্যাওয়ে, এটা একটা এমন একটা জিনিস, এটা কিন্তু একটা বাদ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে ধরেন আমি এক অ্যালিয়েনেটেড ফিল করছি। আপনি আপনি লক্ষ্য করেন যারা এটার মধ্যে জড়িত হচ্ছে তারা কিন্তু ইঞ্জিনিয়ার, ডক্টর, হাইলি এডুকেটেড লোকজন কিন্তু আসছে, যেটা আগে আমরা মনে করতাম দারিদ্রতা থাকলেই সন্ত্রাসবাদ হবে, সেটা কিন্তু ওই থিওরি আমরা মানে পুরোপুরি খণ্ডিত না হলেও দ্যাট ইজ আ ডিসপিউটেড থিওরি না। এখন জিনিসটা দাঁড়াচ্ছে যে এখানে আমি যখন পর্যন্ত একটা ওরকম পৃথিবীতে না দাঁড়াচ্ছি যেখানে আমি ইকুয়াল বেসিসে বা ইকুয়াল ভয়েসে কথা না বলতে পারছি, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে এটা নির্মূল করা সম্ভব। হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান কন্টেইন ইট, কিন্তু কন্টেইনটা তো কন্টেইনমেন্ট ইজ নট এ সলিউশন, সেটাকে আপনি কোয়ালিটিগুলোকে অ্যাড্রেস করে আপনাকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে যেটা হয়েছে আমরা মোটামুটি ভাবে সাকসেসফুল হয়েছি এটাকে থামিয়ে দিতে, এবং বাংলাদেশের কিন্তু কালচারাল সোশ্যো পলিটিক্যাল কালচারাল কনটেক্সটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য কনটেক্সট অফ পাকিস্তান।
হ্যাঁ নিশ্চয়ই, আমরা আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসবো। ডক্টর অনিন্দ মজুমদার, আপনার টেলিফোনে একটু শব্দ শোনা যাচ্ছে, আপনি যদি অনুগ্রহ করে টেলিফোনটা রাখেন আমরা আরেকবার আপনাকে কল করব, আপনার ল্যান্ডলাইনেই কল করব, আপনি যদি অনুগ্রহ করে টেলিফোনটা রাখেন একটু।
ঠিক,
ধন্যবাদ। আমিনা মহসিন যে কথা বলছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি সাইদ ইফতিকার আহমেদের কাছে জানতে চাই।
আমি একটু ভিন্নভাবে বিষয়টাকে দেখতে চাচ্ছি আর কি, যে আমরা তো প্রথমে আলোচনা করেছিলাম যে উগ্রবাদ হলো উগ্রবাদের একটি রাজনৈতিক দর্শন আছে, সেই রাজনৈতিক দর্শনটাকে আমরা বিশেষত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উগ্রবাদের জন্ম মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার পাকিস্তান, আফগানিস্তান, সেখানে আমরা যে জিনিসটা দেখি জনগোষ্ঠীর একটা বিপুল অংশের মাঝে, কারণ মাঝে যে গণতন্ত্র, যেটা যে গণতন্ত্রের প্রতি তাদের একটি বিরূপ ধারণা কাজ করে, সেটি কারণ কি, তারা গণতন্ত্রকে ব্যাখ্যা করছে এটি একটি পাশ্চাত্য মতবাদ যেটা তাদের সমাজের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যে লড়াইটা তাদেরকে করতে হবে, স্থানীয়ভাবে তাদের যে আপনার স্বৈরাচারী সরকারগুলি ছিল বা আছে তার বিরুদ্ধে, এবং তারা যেটা মনে করে যে আজকে তারা নব্য উপনিবেশবাদের শিকার, সেই নব্য তাদের ভাষায় সেই নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াইটা করতে হবে তার জন্য তার একটা রাজনৈতিক হাতিয়ার বা রাজনৈতিক মতবাদ দরকার। তো আমি যদি গণতন্ত্রকে এবং পাশাপাশি একসময় যেটা বাম রাজনীতি বা সমাজতান্ত্রিক আদর্শ ছিল সেটাকেও তারা মনে করে যে একটি বাইরের চাপিয়ে দেওয়া মতবাদ, তো সেই ক্ষেত্রে তারা যেটা করলো তার ইসলামের একটা রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করালো, যেটা পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানীরা যেটাকে পলিটিক্যাল ইসলাম বলেন। সে পলিটিক্যাল ইসলাম নিয়ে আমরা দেখি যে পলিটিক্যাল ইসলামিক মুভমেন্ট বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলো দাঁড়িয়ে যায়, এবং সে পলিটিক্যাল ইসলামিক মুভমেন্টেরই একটা আউটকাম হচ্ছে আপনার এ ধরনের জঙ্গি সন্ত্রাসবাদী আন্দোলন, সে তারা মনে করলো যে শুধুমাত্র রাজনৈতিক কর্ম পদ্ধতির মাধ্যমে তারা কোনো পরিবর্তন আনতে পারবে না, যে পরিবর্তন তারা আনতে চায় তার জন্য তাদেরকে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে হবে, যেটাকে তারা সন্ত্রাসী কার্যকলাপ বলেন না, তারা বলে তাদের জিহাদি অ্যাক্টিভিটিস, এবং তার মাধ্যমে তাদের যে ডিজায়ার্ড গোল যে শরিয়া স্টেট, সে শরিয়া স্টেট তারা কায়েম করতে পারবে। সুতরাং এই যে আজকে আন্তর্জাতিক উগ্রবাদ তার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে একটা মানে পশ্চিমা পলিটিক্যাল সায়েন্টিস্টের ভাষা, সেটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম বা ইসলাম ইজম, হ্যাঁ সেটাই হচ্ছে সেখানকার সেই যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনের একটি কাউন্টার মতবাদ যতক্ষণ না মধ্যপ্রাচ্যে দাঁড়াচ্ছে, সেটা গণতান্ত্রিক একটা মতবাদ দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে সেই উগ্রবাদী এবং সন্ত্রাসবাদী আন্দোলন সেটা আমরা দেখব।
ধন্যবাদ ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। অধ্যাপক অনিন্দ মজুমদার একটু পরে অধ্যাপক অনিন্দ মজুমদার আমার সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায়। এই প্রসঙ্গটি আমরা বারবার ফিরে আসব, এর মাঝখানে একটা প্রশ্ন নিয়ে নিই, তবে তার আগে শ্রোতাদের জানিয়ে দিচ্ছি যে আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে কলিন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন, এবং আপনারা এই ব্যাপারে প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নাম্বারে ফোন করতে পারেন। অধ্যাপক আমিনা মোহসেন, আপনার কাছে আসার আগে আমি আরেকটি প্রশ্নে যাচ্ছি এবং এরপরেই আপনার কাছে আসব। যশোর থেকে প্রশ্ন করেছেন শ্রাবণী সুর। হ্যালো,
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। তাদেরকে ওবামা সরকারের সামরিক বাহিনী হত্যা করতে সক্ষম হলেও এখনো কিন্তু উগ্রবাদী সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ভিত যথেষ্ট মজবুত, যা আমরা দেখতে পাচ্ছি মিশরের সিনাই পর্বত অঞ্চলের বিভিন্ন ঘটনা, তাছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনার মধ্যে থেকে। আমার প্রশ্ন হচ্ছে, একাত্তরে বাঙালিরা লড়াই করেছিল একটি নির্দিষ্ট ভূখণ্ডকে স্বাধীন করবার লক্ষ্য থেকে, ইয়াসির আরাফাত লড়াই করেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, ম্যান্ডেলা লড়াই করেছিলেন বর্ণবাদের বিরুদ্ধে, সুচি লড়াই করেছিলেন সামরিক বাহিনীর বিরুদ্ধে, যারা ধর্মের নামে অকারণে নিরীহ মানুষদের হত্যা করছে, আসলে তাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? এইসব উগ্রপন্থীদের বক্তব্য কতটা যৌক্তিক? একটি বৃহৎ জাতিগোষ্ঠীর ক্ষুদ্র একটি অংশের বিদ্রোহীদের পক্ষে কি আদৌ গোটা বিশ্বকে দখল করা সম্ভব, নাকি আন্তর্জাতিক বিশেষ কোন মহল বা গোষ্ঠী কিংবা দেশ বিশ্ব পরিস্থিতিকে অস্থিতিশীল রাখতে বা বিশেষ ফায়দা হাসিলের জন্য এই গোষ্ঠীকে অব্যাহতভাবে ব্যবহার করে চলেছে? ধন্যবাদ।
শ্রাবণী সুর আসলে একগুচ্ছ প্রশ্ন করেছেন, আমি ভাগ ভাগ করে এক একজনের কাছে যাচ্ছি, তবে তার আগে অধ্যাপক অনিন্দ মজুমদার আপনার ফোনের একটু সমস্যা হচ্ছে, আমরা কি আপনাকে আপনার সেল ফোনে ফোন করতে পারি?
হ্যাঁ, তাও করতে পারেন, যদি শুনতে অসুবিধা হয় অবশ্যই।
এটাতে একটা এক ধরনের শব্দ আসছে অযাচিত, খুব যে শুনতে অসুবিধে হচ্ছে তা নয়, কিন্তু একটি শব্দ বারবার আসছে, তো আমরা কি আপনার সেল ফোনে ফোন করব?
করুন।
আচ্ছা ঠিক আছে, অধ্যাপক অনিন্দ মজুমদারকে সেল ফোনে ফোন করছেন আমার আমার সহকর্মী শেগুফতা নাসরিন কুইন। প্রশ্নটা ছিল যে অনেকগুলো প্রশ্নই শ্রাবণী সুর করেছিলেন, একটা প্রশ্ন ছিল তাদের লক্ষ্য বা উদ্দেশ্যই বা কি, এদের বক্তব্য কতটা যৌক্তিক? এখন অধ্যাপক আমিনা মহসেন আপনি বলতে পারেন।
লক্ষ্য বা উদ্দেশ্য তো আপনি, আমরা যদি, এটা আমার মনে হয় প্রফেসর ইফতেখার সাইদ সুন্দর করে বলেছেন যে দে ওয়ান্ট, মানে পলিটিক্যাল ইসলামের যে কথাটা বলা হচ্ছে, মানে একটা কাউন্টার ওরা ডিসকোর্স তৈরি করছে টু দ্য ওয়েস্টার্ন ডেমোক্রেসি, সেটা আই এম নট রং, সেটাই বোধ হয় উনি বলার চেষ্টা করছিলেন। আর যৌক্তিক তো অবশ্যই না, মানে যৌক্তিক এই কারণে না, বিকজ এটা তো মানে এখানে আমরা দেখছি যে ডেমোক্রেসি বা ইসলামেও এটা খুব ক্লিয়ারলি আছে, লাগুম দিদা কোমলিয়াদি, যার জন্য যার ধর্ম তার কাছে, এবং আপনি আমি ইচ্ছা করে চাপিয়ে দিতে পারবো না, বিশেষ করে এই মানে ধরেন যুগে আমি আমার মতবাদ ইচ্ছা করলে আমি উপরে চাপাতে পারবো না, যৌক্তিক না, একেবারেই যৌক্তিক না। এবং এটা কি, যে প্রশ্নটা উনি টাইপ কি করেছিলেন যে এটা কি কেউ এটার পিছনে আছে কে না,
আমরা সেই প্রশ্নের ব্যাপারে হয়তো আমাদের আরেকজন অতিথির কাছে যাচ্ছি, কারণ অনেকগুলো প্রশ্ন তো। হ্যাঁ অধ্যাপক অনিন্দ মজুমদার আপনি তো যোগ দিয়েছেন আবার আমাদের সঙ্গে, আছেন তো আপনি? ধন্যবাদ। শ্রাবণী সুরের অনেকগুলো প্রশ্ন করছিল, একটা প্রশ্ন ছিল লক্ষ্য উদ্দেশ্য এবং যৌক্তিকতা সম্পর্কে, তার উত্তর দিয়েছেন অধ্যাপক আমিরা মোহসেন। আরেকটি প্রশ্ন ছিল যে আদৌ কি তাদের পক্ষে গোটা বিশ্বকে দখল করা সম্ভব, নাকি আন্তর্জাতিক কোনো মহল এদের ব্যবহার করছে নিজের ফায়দা হাসিলের জন্য, এটা ছিল শ্রাবণী সুরের প্রশ্ন। তো অধ্যাপক অনিন্দ্য মজুমদার, আপনি কি মনে করেন?
আমরা এই আন্তর্জাতিক কথাটা খুব সহজে ব্যবহার করি, একটা আন্তর্জাতিক মহল কিংবা আন্তর্জাতিক সন্ত্রাস। আমি যেটা বলবো যে আমরা যদি লক্ষ্য করি তাহলে যেসব অঞ্চলে পৃথিবীর উগ্রবাদ রয়েছে সেসব অঞ্চলে শুধুমাত্র যে এক ধরনেরই আদর্শ এবং একই ধরনের পলিটিক্যাল ডেভেলপমেন্টস হয়েছে তা কিন্তু নয়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন পলিটিক্যাল ইকুয়েশনস আছে, রাজনৈতিক নানা রকম সমীকরণ আছে, তার সঙ্গে সঙ্গে একটা, যেটা এর আগেও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একটা পলিটিক্যাল ইসলামের ব্যাপার বিভিন্ন ভাবে এসে গিয়েছে। কিন্তু এই আন্তর্জাতিক মহল কি, যে সারা বিশ্বে অস্থিরতা বজায় রাখবে এবং তার ফলে তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করবে, এগুলো খুব স্পষ্ট করে বলা মুশকিল। তার কারণ হচ্ছে যে এই সন্ত্রাসবাদ বা তার বিরুদ্ধে যে ব্যবস্থা সমস্ত নেওয়া হয় কাউকে না কাউকে কোথাও না কোথাও লাভ দিয়ে যায়, কিন্তু তার অর্থ এই নয় যে পুরো ব্যাপারটাই একেবারে পূর্ব পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত ভাবেই এই ব্যাপারটা ঘটিয়ে চলা হচ্ছে, কারণ এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টরসও প্রচুর রয়েছে।
ডক্টর আহমেদ, আপনি এর সঙ্গে কিছু যোগ করতে চান?
আমি একটু যোগ করতে চাই, শ্রাবণী সুর একটা প্রশ্ন করেছিলেন লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে, আমি ওটা নিয়ে একটু আলোচনা করি। এখন লক্ষ্য এবং উদ্দেশ্য জঙ্গিবাদী গ্রুপ কিন্তু একটি না, অনেকগুলি। আমি একটু আগে যেটা দেখলাম, শুধুমাত্র পাকিস্তানে 48টা গ্রুপ কাজ করছে যারা কোনো না কোনোভাবে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। এখন তাদের মধ্যে 48টা গ্রুপ কেন হলো, কারণ তাদের যে ব্যাখ্যা, যে পলিটিক্যাল ইসলামের যে ব্যাখ্যা, তাদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে ভিন্ন ভিন্ন গ্রুপ দাঁড়িয়ে গেছে। সুতরাং একটি মোটা দাগে যদি আমি বলি, এই সমস্ত উগ্র সন্ত্রাসবাদী গ্রুপগুলো অবশ্যই, মানে আমি ধর্মীয় বা আমি সন্ত্রাসবাদী গ্রুপগুলির কথা বলছি, সে ধর্মীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলির ইমিডিয়েট যে গোল, সে ইমিডিয়েট গোল হচ্ছে তাদের ব্যাখ্যায় তারা যেটাকে শরিয়া স্টেট মনে করছে বা শরিয়া রাষ্ট্র মনে করছে, সেই শরিয়া রাষ্ট্র কায়েম করা। যদিও অনেক ইসলামিক চিন্তাবিদ মনে করেন যে শরিয়া এবং রাষ্ট্রের কনসেপশন পাশাপাশি যায় কিনা সেটা নিয়ে বিশাল ডিবেট আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবং তারপর তাদের একটি দূরবর্তী গোল রয়েছে, একটা ইউটোপিয়ান বা কাল্পনিক একটা গোল রয়েছে, সেটা হচ্ছে ইসলামিক খিলাফেট কায়েম করা। তার মানে হচ্ছে সারা পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করা, সেটা হচ্ছে তাদের দূরবর্তী গোল। এই ধরনের কিছু ইউটোপিয়ান গোলকে সামনে রেখে এ ধরনের সন্ত্রাসবাদী গ্রুপগুলো একত্রিত হয়েছে, মানে একত্রিত হয় এবং তারা তাদের লক্ষ্য হাসিলের জন্য তারা মনে করে যে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক দেন দরবার আন্দোলন লড়াই সংগ্রাম এবং পার্লামেন্টারি পদ্ধতিতে তারা তাদের যে গোলগুলো সেগুলি তারা অ্যাচিভ করতে পারবে না, শুধুমাত্র সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমেই তারা তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটি বাস্তবায়ন করতে পারবে, এবং সেজন্যই তারা সন্ত্রাসবাদকে তাদের উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
আমরা এই মুহূর্তে লাইনে আছেন তানজিম আদনান ঢাকা থেকে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি, আমি তানজিম আদনান ঢাকা থেকে বলছি। আমি প্রথমেই 9/11 দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জঙ্গিবাদ ও পশ্চিম বিশ্বের টানাপোড়েনের দীর্ঘ সময় দেখেছি, এর মধ্যে উল্লেখযোগ্য সময় ছিলেন জর্জ বুশ ও বারাক ওবামা। এই সময় তাদের কূটনৈতিক সিদ্ধান্তের উপর বিভিন্ন প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। আমার প্রশ্ন হচ্ছে, আসন্ন নির্বাচনে মুসলিম বিশ্বের সাথে মার্কিন কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত?
ধন্যবাদ তানজিম আদনান। একটু অন্য রকমের প্রশ্ন করেছেন যে আমেরিকান কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে। প্রফেসর আমিনা মোহসেন,
সরি, আমি ওনার কার সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত, আই ডিডন্ট গেট দ্যাট।
মুসলিম বিশ্বের সঙ্গে প্রধানত।
ও আচ্ছা,
যুক্তরাষ্ট্রের সঙ্গে
অবশ্যই মুসলিম বিশ্বের সাথে তো, মানে এটা তো খুব আন্ডারস্ট্যান্ডেবলি, যে ধরেন আমি যেটা আগেও বলার চেষ্টা করছিলাম যে এক ধরনের ইকুয়ালিটি সুরে, তাকে সম্মানের রেসপেক্টের সুরে যদি কথা না বলা হয়, আমরা কিন্তু এটা ধরেন যেটা প্রফেসর আহমেদ বলছিলেন, আই ফুললি এগ্রি উইথ হিম, যে ধরেন শরিয়া সাথে স্টেটের কনসেপ্টটা যায় না। তারপরে আমরা এটাও আর্গিউ করি যে একটা মডার্ন স্টেটে একটা স্টেট রিলিজন থাকতে পারে না, এই সমস্ত সেকুলার এই সমস্ত ডিসকোর্সেস নিয়ে আমরা থিওরিটিক্যালি যতই আলাপ করি না কেন, কিন্তু আমরা যখন আম জনতার কথা বলি একদম মাস লেভেলে চলে যায়, ধর্ম হোলস আ ভেরি স্ট্রং এপিলিজ, এটা আমরা কিন্তু ডিসপিউট করতে পারি না। সেখানে ধরেন যেটা বোসের প্রথম স্টেটমেন্টটা আমার এখনো মনে পড়ে যে উনি ইভিল এবং গোটার মধ্যে পৃথিবীটাকে বিভক্ত করে ফেলেছিলেন, এই ধরনের কিন্তু যখন একজন কথা বলে তখন মানে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা জিনিস যে আমি whether I'm supporting or not that মানে ধরেন যেটা করছে, কিন্তু আমার ধাক্কা লাগে যে আমাকে আমাদের সবাইকে কেন ইভিল বলে দেওয়া হলো। ধরেন বাগদাদের ব্যাপারটা যদি আমি দেখি, যখন আমরা কিন্তু এটা পুরো যা লাইভ আমরা দেখেছিলাম যে কিভাবে পুরো বাগদাদ শহরটাকে ধ্বংস করা হলো এবং একজন আমেরিকান সোলজার উঠে আমেরিকান একটা ওখানে ইয়ে দিয়ে দিল। এখানে কিন্তু একটা মুসলিম বিশ্বের একটা পুরো সেন্টিমেন্ট জড়িত থাকে, কারণ এখানে বাগদাদকে ওরা এক ধরনের একটা পবিত্র স্থান হিসাবে দেখে। সেখানে আমার মনে হয় যে ওই সম্মানটা যদি না দেওয়া হয় এবং ইকুয়ালিটি সুরে যদি কথা না বলা হয় আর আমরা যদি আইসোলেট না করে ফেলি, আমরা যদি যেটা বলি যে ঠিক যারা এইগুলো করছে দে আর আ ফ্রেঞ্চ মাইনরিটি, দে ডু নট রিপ্রেজেন্ট দ্য মুসলিম ওয়ার্ল্ড আর দে ডু নট রিয়েলি রিপ্রেজেন্ট ইসলাম, সেখানে কিন্তু আমাদেরকে এই বিভেদ মানে বিভাজন গুলো টানতে হবে এন্ড এই কোয়ালিফিকেশন গুলোকে কিন্তু খুব ক্লিয়ারলি আনতে হবে।
ধন্যবাদ। এই প্রসঙ্গে আমরা ডক্টর আহমেদের কাছেও যাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী নির্বাচনের পরিপ্রেক্ষিতে যাকে মুসলিম বিশ্ব বলা হচ্ছে তাদের সম্পর্ক কি রকম থাকবে?
আসলে মুসলিম বিশ্ব বলে একটি কোনো এন্টিটি নাই, সেখানে 58টি রাষ্ট্র আছে যেখানকার জনসংখ্যার অধিকাংশ হচ্ছে মুসলমান, তো তাদেরকে আমরা মুসলিম বিশ্ব বলে মনে করি আর কি। তো এখন মুসলিম বিশ্বে ইরানের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি এবং সিরিয়ার সাথে পলিসি নিশ্চয়ই একরকম হবে না, আবার ইরানের সাথে যেরকম হবে বাংলাদেশের সাথে সেরকম হবে না। সুতরাং জিনিসটা ডিপেন্ড করবে একটি স্টেট টু স্টেট রিলেশনশিপের উপর। আমরা একটি বড় দাগে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক কি হবে সেটা যে বক্তব্য দিলে সেটা একটা ভেগ বক্তব্য হবে, ওভারঅল বলা যায় যে হ্যাঁ ভালো সম্পর্ক হবে, তার মানে কি? তার কোনো আসলে মানে দাঁড়ায় না। সুতরাং এটা ডিপেন্ড করবে, যদি পার্টিকুলারলি বলা হয় যে অমুক পার্টিকুলার স্টেট অ্যাক্টরের সাথে আমেরিকা একটা স্টেট অ্যাক্টর, তার সম্পর্ক কি হবে সেটিকে বেস করে আলোচনা করা যায়, কিন্তু ওভারঅল মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক আমার কাছে মনে হয় জিনিসটা একটা এক ধরনের ভেগ কোশ্চেন বলে আমার কাছে মনে হয়েছে আর কি। সেটা আসলে কোনো ডেফিনিট কোনো অ্যান্সার নেই এবং সেভাবে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতিও পরিচালিত হয় না। পররাষ্ট্রনীতি পরিচালিত হয় পার্টিকুলার একটি স্টেটকে লোকেট করে তার সাথে তার আন্তঃসম্পর্ক যেটা রয়েছে এবং ঐতিহাসিকভাবে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের আলোকেই একটি রাষ্ট্র তার বৈদেশিক নীতি নির্ধারণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে যিনি নির্ধারণ প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি সেই আলোকেই তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন।
অধ্যাপক অনিন্দ মজুমদার আপনি কিছু যোগ করবেন এর সঙ্গে?
আমি শুধু বলবো যে অনেক সময় পরিস্থিতি অনুযায়ী কোন দেশ তার নীতি নির্ধারণ করে। 2001 এর পরে যে ধরনের পরিস্থিতি, 2011 সে ধরনের পরিস্থিতি নয়, কাজেই পরিবর্তন আসে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন স্ট্যান্স এর পরিবর্তন আসে। তবে যেটা বলা যায় যে সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ইমেজ ইঞ্জিনিয়ারিং বলে আমরা একটা কথা ভাবতে পারি যে একটা আইডেন্টিটি তৈরি করা, সেই আইডেন্টিটিটা কারোর উপরে চাপিয়ে দেওয়া এবং সেই আইডেন্টিটিটাকে সামনে রেখেই পলিসি গুলোকে ডোমেস্টিক অডিয়েন্স এর কাছে জাস্টিফাই করা, এই সবকিছুই কিন্তু কূটনীতির একটা অঙ্গ। তবে এটাও ভাবতে হবে যে ড্যামেজ কন্ট্রোল ও কূটনীতির একটা বড় কাজ। কাজেই আগামী দিনগুলোয় যেটা হবে, যেটা হতে পারে সেটা হচ্ছে যে আবারই বলছি পরিস্থিতির উপর নির্ভর করেই বিশেষ বিশেষ দেশের সঙ্গে বিশেষ বিশেষ সম্পর্ক, তার উন্নতি অথবা অবনতি দুটোই হতে পারে।
নিশ্চয়ই। পরবর্তী প্রশ্নে যাবার আগে শ্রোতাদের জানিয়ে দিই আপনারা হ্যালো ওয়াশিংটন শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, প্রশ্ন করতে চাইলে ফোন করুন 2026193062 এই নাম্বারে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা বাংলাদেশের পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
হ্যালো, আমি মনিরুজ্জামান নাসিম আলী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর থেকে বলছিলাম। বিশ্বে কমিউনিজমের পতনের পরে বিভিন্ন ভাবে যে মৌলবাদী উগ্রবাদ সৃষ্টি হচ্ছে এর পিছনে শুধুই কি মৌলবাদীরা বা ইসলামপন্থীরা দায়ী শক্তি এক ধরনের কোন চক্রান্ত করে বা ষড়যন্ত্র করে কোথাও কোথাও উগ্রবাদের নামে কোন নতুন খেলা খেলছে কিনা?
ধন্যবাদ। শ্রাবণী সুরেই একই রকম প্রশ্ন করেছিলেন যে আন্তর্জাতিক কোনো মহল এদের ব্যবহার করছে কিনা। মনিরুজ্জামান নাসিম আলীও একই রকমের প্রশ্ন করছেন যে কোনো পরাশক্তি দায়ী কিনা, নাকি মৌলবাদীরাই কেবল দায়ী। আমি আবার অধ্যাপক অনিন্দ মজুমদারের কাছে যাচ্ছি।
আমি নিশ্চয়ই আবার একই কথা বলবো না, তবে ব্যাপারটা হচ্ছে অনেকটা এই রকম যে প্রতিটি উগ্রবাদী গোষ্ঠী সাধারণভাবে তাদের নিজস্ব একটা আদর্শ থাকবে, সেটা ঠিক বা বেঠিক যাই হোক না কেন, তাদের কিছু উদ্দেশ্য থাকবে এবং একটা শক্তিশালী শক্তির সঙ্গে যখন তারা একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হয় সেটা একটা অসম প্রতিযোগিতা এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে পারে যার ফলে সেই প্রতিযোগীর সঙ্গে তারা সমানে সমানে টক্কর দিতে পারে। প্রশ্ন হচ্ছে যে যেহেতু দৃষ্টিভঙ্গির তফাৎ থেকেই যায় বিভিন্ন দেশের ক্ষেত্রে, বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে, সুতরাং এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন রাষ্ট্রগুলো তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কোন কোন ক্ষেত্রে এইসব দলগুলোকে বা এই ধরনের ছোট ছোট সেলগুলোকে ব্যবহার করতে শুরু করে। সেটা সম্ভব পর সেটা হয়ও, এবং এক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে আবারও বলবো যে শুধুমাত্র রাষ্ট্রই একা দায়ী তা নয়, রাষ্ট্র একটা অবস্থার সুযোগ নিতে পারে এবং সেই অবস্থার সুযোগটা কিন্তু রাষ্ট্রের কাছে এনে দেয় এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোই।
ধন্যবাদ অধ্যাপক সৈয়দ ইফতেখার আহমেদ। পরাশক্তি দায়ী কিনা এটা ছিল তার আসলে প্রশ্ন, এর পেছনে কোনো পরাশক্তি দায়ী কিনা।
এখন প্রশ্নে যদি উনি বলতে চান যে সরাসরি দায়ী কিনা, তাহলে আমি বলবো যে না, সরাসরি কোনো পরাশক্তি এই মুহূর্তের কোনো বিষয়ে সেই সঙ্গে সে দায়ী নয়। কিন্তু যদি উনি যদি বলেন যে ঐতিহাসিকভাবে দায়ী কিনা, যেমন ধরুন যে আজকে যে জঙ্গিবাদের যে উত্থান সেটা আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং সেটাকে কাউন্টার করার জন্য সেই জঙ্গিবাদ সেখানে জন্ম নেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কিছুটা ভূমিকা পালন করে যে সোভিয়েত বিরোধী যে সমস্ত গ্রুপগুলি দাঁড়িয়েছিল তাদেরকে সাহায্য করার জন্য, এইরকম বড় যদি কোনো ফ্রেমওয়ার্ককে মাথায় রেখে উনি চিন্তা করেন যে পরাশক্তিগুলি সেখানে দায়ী কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, পরাশক্তিগুলির যে সমস্ত নীতি সেই নীতিগুলি সেখানে দায়ী। এবং আরেকটি কথা সেখানে না বললেই নয়, যেটা হচ্ছে যে আজকে জঙ্গিবাদী গোষ্ঠীগুলি আরেকটি দাবি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের যে মিলিটারি বেসগুলি রয়েছে মধ্যপ্রাচ্যে তারা এর বিরোধিতা করছে। সুতরাং মিলিটারি বেস বাট এখানে আমরা থিওরিটিক্যালের কথা বলতে পারি, যদি আমরা হাইপোথেটিক্যালি ধরেও নেই যে মিলিটারি বেসগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে নেয় মধ্যপ্রাচ্য থেকে, তাহলে কি সেই জঙ্গিবাদী আন্দোলন বন্ধ হয়ে যাবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না, সেটা বন্ধ হবে না। সেটা তারা তাদের রাজনৈতিক যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার একটি কর্মসূচি হিসেবে তারা সেটাকে বলতে চাচ্ছে, কিন্তু যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সমস্ত বেস সরিয়ে নিল সেই জঙ্গিবাদী কার্যক্রম সেখানে থাকবে। সুতরাং আজকের প্রেক্ষাপটে যদি বলা হয় যে পরাশক্তি সরাসরি দায়ী কিনা, তাহলে আমি বলবো না, পরাশক্তিগুলি সরাসরি সেখানে দায়ী নয়। কিন্তু ইনডাইরেক্টলি দায়ী কিনা, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র অমুক একটি পররাষ্ট্র নীতি নিয়েছে সুতরাং জঙ্গিবাদী গোষ্ঠীগুলি তার বিরোধিতা করছে, সেভাবে ধরতে গেলে আপনি যে কোনো রাষ্ট্রকে সেটা দায়ী করতে পারেন। যে কোনো পলিসি মার্কিন যুক্তরাষ্ট্র নেবে সেখানে জঙ্গিবাদী গোষ্ঠীগুলি বলবে যে না, আমরা সেটা পছন্দ করি না, সুতরাং সেই পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ী। এরকম দায়ী করতে গেলে দায়ী মানে ওদের ভাষা অবশ্যই দায়ী, কিন্তু আমি সেটাকে পরাশক্তিগুলি কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
অধ্যাপক আমিনা মোহসেন, সংক্ষেপে কিছু যোগ করবেন এর সঙ্গে?
মানে আই ক্যান টু এগ্রি উইথ ডক্টর আহমেদ, উনি যেটা বলেছেন সেটা আমার ব্যক্তিগত মতামত, বাট এট দ্য সেম টাইম আমি এটাও জানি যে একটা মানে একটা গোষ্ঠী আছে, এটা বাংলাদেশেও আছে, যারা একটা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে এবং তারা মনে করছে এটার সাথে সরাসরি ভাবে ধর্ম পরাশক্তি দায়ী আছে, জড়িত আছে এবং তারা এই জিনিসটা করছে মুসলমান বিশ্বকে বা এক ধরনের একটা আন্ডারওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য ইসরায়েলের লবিটাকে বা মার্কিন হেজেমনিটাকে তুলে আনার জন্য, এবং একটা ভেরি এটা ধরেন একটা মাইনরিটি বাট ইটস এ ভেরি স্ট্রং মাইনরিটি গ্রুপ। আবার তাও বলতে চাচ্ছি এরা কিন্তু মুসলিম পন্থী না, এরা একটা সেকুলার গ্রুপেরই একটা গোষ্ঠী আছে যারা এইচআইভিতে বিশ্বাস করে। তো আই থিঙ্ক উনি যে প্রশ্ন করছেন ওনার প্রশ্নটা ওখান থেকেই আসছে।
আচ্ছা, আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী শ্রোতা যাদবপুর থেকে, স্নেহাশিস ঘোষ রায়। হ্যালো
হ্যালো হ্যালো, আমি কলকাতার সন্নিকটে যাদবপুর অঞ্চল থেকে স্নেহাশিস ঘোষ রায় বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ইলেভেন সেপ্টেম্বরের যে সন্ত্রাসবাদের যে আর কি দুর্ঘটনা প্রায় এগারো বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঘটে গেছে, তো এইরকম আমরা দেখেছি যে ওই রকম সন্ত্রাসবাদের ঘটনা আমাদের দক্ষিণ এশিয়ার ভারতবর্ষের মধ্যেও হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে যেরকম ভাবে সুরক্ষিত হওয়ার বাতাবরণ হয়েছে, সেখানে কি এরকম মনে করা যায় যে ভারতবর্ষ তত দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ খানিকটা মুক্ত হয়েছে?
দক্ষিণ এশিয়া কি সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে? স্নেহাশিস ঘোষ রায়ের এই প্রশ্নের জবাবের জন্য অধ্যাপক অনিন্দ মজুমদার আপনার কাছে যাচ্ছি।
সন্ত্রাস মুক্ত হয়েছে এ কথা নিশ্চিত করে বলা যায় না। এ কথাটা আমরা এর আগেও বোধহয় বারবার বলেছি যে সন্ত্রাসবাদ হটিয়ে ফেলা খুবই কঠিন। কিছু কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে লড়াই করা সম্ভব, তাদের চিহ্নিত করা সম্ভব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, কিন্তু আজ হয়নি। এবং সেই বলে যদি আমরা এরকম একটা ধারণা করে নিই যে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে, তাহলে বোধহয় ঠিক ধারণা করা হবে না। এবং যেকোনো মুহূর্তে যেকোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য দেশগুলিকে প্রস্তুত থাকতেই হবে, এবং সেটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যদি আমরা পাকিস্তান এবং আফগানিস্তানকে ধরি, তাহলে অবশ্যই আমরা দেখব যে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন, একথা আমরা বলতেই পারি না।
ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
অবশ্যই দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সন্ত্রাসবাদ নির্মূল হয়নি। পাকিস্তানে তো একটু আগে আমি উল্লেখ করেছিলাম যে 48টির মতো জঙ্গি গ্রুপ কাজ করছে, আফগানিস্তান অনেকগুলি গ্রুপ কাজ করছে, এবং যে ভারত সে ভারতও অনেকগুলি গ্রুপ কাজ করছে, এবং সে ভারতে বিভিন্ন বিভিন্ন জঙ্গি গ্রুপ কাজ করছে, কিছু ধর্মীয় ভিত্তিক, কিছু আঞ্চলিক রাজনৈতিক ভিত্তিক, কিছু রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক, যেমন ধরেন মাওবাদী সংগঠন সেখানে রয়েছে। ইভেন বাংলাদেশও আজকে জঙ্গিবাদের আপনার গ্রুপগুলি রয়ে গেছে কোনো না কোনো ফর্মে। সুতরাং দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ তো নির্মূল হয়নি সেই, এবং জঙ্গিবাদের বিশেষ করে থাবা আমরা ভারতে দেখেছি বা এখনো দেখছি, পাকিস্তানে দেখেছি। সুতরাং এটা বলা যাবে না যে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ নির্মূল হয়েছে, খুব ভালোভাবেই এখনো উপস্থিত রয়েছে বলে আমি মনে করি।
পরবর্তী প্রশ্নকর্তা ঢাকা থেকে এশা। হ্যালো
হ্যালো, আমি ঢাকা থেকে এশা বলছি। আজকের এই বিষয়টিতে আমার একটি অভিমত ব্যক্ত করার আছে। সেটি হচ্ছে যে আসলে 9/11 এর ঘটনা থেকে যে সন্ত্রাসবাদের চেহারাটা আমরা বিশ্বে দেখেছিলাম, সন্ত্রাসবাদের চেহারা আসলে এখনো বদলায়নি। এবং আসলে এর পরবর্তীতে যেটা হয়েছে যে ইসলাম ধর্মকে যেভাবে দেখা হয়েছে ওই সময়টা থেকে, সেটারও কোনো পরিবর্তন আসলে করা যায়নি বা হয়নি। কিন্তু আমার মনে হচ্ছে যে সন্ত্রাসবাদকে এখনো ওই দৃষ্টিতে না দেখে, সেটাকে সবাই বুঝতে পারছে যে এটা একটা বিশ্বের জন্য সমস্যা, কিন্তু সেখান থেকে সরে এসে কিভাবে কি করা যায় বা সন্ত্রাসকে একদম নির্মূল করার জন্য কি করা যায়, সেটা নিয়ে আমাদের আসলে আলোচনা করা উচিত। এই ব্যাপারে আসলে কি মনে করছেন, সে ব্যাপারে যদি জানাতে পারতেন।
ধন্যবাদ এশা। সন্ত্রাস নির্মূলের ব্যাপারে কতটুকু কি করা যায় নতুন করে? অধ্যাপক আমিনা মহসিন।
দেখুন, ওনার প্রশ্নটা কিন্তু খুব ব্রড। এখন সন্ত্রাস যেটা উনি যদি, আমি এখানে, সন্ত্রাস তো অনেক ধরনের সন্ত্রাস হয় না, এখানে এথনিক ইনসার্জেন্সি থাকতে পারে, এখানে ইকোনমিক কারণে আমরা দেখি বিভিন্ন ধরনের ইয়ে হয়। আমি ধরে নিচ্ছি উনি যেটা ধর্মের ভিত্তিতে যে সন্ত্রাসটা করা হচ্ছে বা ধর্মকে মানে কেন্দ্র মানে বিশেষ ব্যাখ্যা দিয়ে করা হচ্ছে, সেটার দিকে উনি ইঙ্গিতটা করছেন। এখন এটা নির্মূল করার জন্য কি করা যেতে পারে, উনি যে প্রশ্নটা তুলেছেন, এটা কিন্তু একটা লং টার্ম প্রক্রিয়া। এবং নির্মূল আদৌ হবে কি না, আই এম নট ভেরি শিওর অফ ইট, কারণ এটাকে আমি একটা ডায়ালেকটিক্স এর মধ্যে দিয়েও ফেলতে পারি যে এটা এমন একটা প্রসেস যেটা চল মানে মানে গ্লোবালাইজ, এখানে অনেকগুলো ফ্যাক্টর এসে যাচ্ছে, এখানে বিশ্বায়নটা একটা বিরাট ফ্যাক্টর আসছে,
এখানে ধরেন গ্লোবাল সিটিজেনশিপ এর কনসেপ্ট আমি আনতে পারি, মাইগ্রেশনের প্রক্রিয়া আনতে পারি, ডায়াসপোরা আনতে পারি, তারপরে ধরেন এই যে লেবার যে বাইরে যাচ্ছে যারা কাজ করছে তারা একটা বিশেষ ধরনের ইসলাম নিয়ে আসছে, বা আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলছি ভাবি ইসলাম আসছে, তার জন্য আমরা দেখছি যে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। এখন নির্মূল করার জন্য আমার মনে হয় নির্মূল তো আমি আমি মনে করি না পার্সোনালি যে এখানে নির্মূল হবে, বাট হোয়াট উই নিড টু ডু এই যে টলারেন্স এর কালচারটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে। এই টলারেন্স এর কালচারটা বিল্ড আপ করার জন্য যেরকম যারা যাদেরকে আমরা সেকুলার বলি তাদের মধ্যেও একটা টলারেন্স আনতে হবে, আবার যারা যাদেরকে আমরা ফান্ডামেন্টালিস্ট বলি তাদের মধ্যেও সেটা আনতে হবে। কারণ বাংলাদেশ, আমি বাংলাদেশকে মাথায় রেখে এখন কথাটা বলছি, যে বাংলাদেশে যারা সেকুলার বলে নিজেদেরকে ক্লেম করে তাদের মধ্যেও প্রচন্ড ভাবে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ফান্ডামেন্টালিজম গ্রো করছে। দ্যাট ফান্ডামেন্টালিজম ইজ ইনটলারেন্স টুয়ার্ডস আদার ভিউজ। ধরেন আমি হিজাব দেখলেই আমি ভয় পেয়ে যাবো, এটা তো হতে পারে না। আমি বোরখা দেখলে আমি ভয় পেয়ে যাবো, এটা হতে পারে না। মানে ভেইল ইজ নট অ্যাবাউট মাই বডি ওনলি, ইটস অলসো অ্যাবাউট মাই মাইন্ড। তো আমি যদি আনলেস আমি ওরকম একটা একাডেমিক কারিকুলাম যদি তৈরি না করতে পারি যেখানে এই সহনশীলতাটা আসবে, স্টেট লেভেলে যখন আমি সে সম্মানটা না দিতে পারবো, আমি এক সত্যিকার অর্থে, আমি একেবারেই বলছি সত্যিকার অর্থে মানুষের গণতন্ত্র যেটা, যেটা আমি যদি প্রতিষ্ঠিত না করতে পারি, আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ডু অ্যাওয়ে উইথ ইট। এখন ইকোনমিক একটা জাস্টিস থাকতে হবে, মানে জাস্টিস ইজ নট আ লিগাল টার্ম আমি এখানে মিন করছি, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, এগুলো এটা কিন্তু একটা লং টার্ম, ইটস আ ফুল প্যাকেজ। আমি এটাকে আইসোলেট করে কিন্তু একেবারে ধরতে,
আমাদের আমাদের সময় খুব কম হাতে, আমি চট করে অধ্যাপক অনিন্দ্য মজুমদারের মতামত চাইব যে নির্মূল করার ব্যাপারে কি করা যেতে পারে কিংবা অন্তত নিয়ন্ত্রণ করার ব্যাপারে।
নির্মূল তো সম্ভবই হয়তো নয় আসন্ন ভবিষ্যতে। নিয়ন্ত্রণ করার ব্যাপারে যেটা জরুরি, আমাদের ভেবে নিতে হবে যে 9/11 পর থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে, ওয়ার অন টেরোরিজম বা সন্ত্রাসবাদ, তার প্রত্যুত্তরে অন্য ধরনের সামরিক কার্যকলাপ, এর ফলে একটা সোসাইটি অফ ইনসিকিউরিটি আমরা তৈরি করে ফেলেছি, এবং আমরা সবসময় বিভিন্ন রকম সন্দেহ, বিভিন্ন রকম অ্যাপ্রিহেনশনে আমরা বোধহয় নিজেরাই নিজেদের ভিকটিম করে ফেলেছি। এটাকে চট করে সরিয়ে ফেলা, এ ধরনের মানসিকতা, এ ধরনের একটা বিপন্ন অসহায়তার ভাব সরিয়ে ফেলা একটু কঠিন। এবং এই জায়গাটায় আমার নিজের যেটা মনে হয় যে রাষ্ট্র বা দেশ ততটা নয়, তার পলিসি মেকার্স বা ব্যুরোক্র্যাটস, তাদের একটা ভূমিকা তো থাকে, কিন্তু তার চেয়েও বেশি ভূমিকা বোধ হয় একাডেমিশিয়ানস এবং সত্যিকারের যারা এনজিওতে বিভিন্ন ধরনের মানুষের নানা রকম দিক নিয়ে ভাবনা চিন্তা করেন, কাজকর্ম করেন, তাদের একটা মোটামুটি ভাবে একটা নিজস্ব ব্যাখ্যা দেওয়ার সময় এসে গেছে যে আমরা নিরাপত্তাকে কিভাবে ভাবতে পারি, আমরা পারস্পরিক সম্পর্ককে কিভাবে ভাবতে পারি। এবং এটা এমন নয় যে কিছু লিখলাম, কিছু বললাম, তাতেই সব শেষ হয়ে গেল, এটাও একটা সময় নেবে, দীর্ঘ সময় নেবে, এবং কিন্তু এই ব্যাপারটাকে গড়ে তুলতে হবে যাতে করে শুধুমাত্র এটা একটা পারস্পরিক বৈরিতা সম্পর্কেই আটকে থেকে না যায়।
ডক্টর ইফতিকার সাইদ আহমেদ, খুব সংক্ষেপে।
অবশ্যই, সেটা হচ্ছে যে এর যে নির্মূল না বলে আমি নিয়ন্ত্রণের কথাটা বলি, এবং এটা তো স্টেট টু স্টেট ভ্যারি করে। শুধু বাংলাদেশ এবং পাকিস্তানে একটি উদাহরণ খুব সংক্ষেপে দিচ্ছি। বাংলাদেশ এবং পাকিস্তানে যেটি মনে করা হয় জঙ্গি সন্ত্রাসবাদের উত্থানের পেছনে রাষ্ট্রের একটি বড় ভূমিকা পালন করেছে, পাকিস্তান সে জঙ্গি সন্ত্রাসবাদকে নানাভাবে মদত দিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন, এবং সেটাও কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। বাংলাদেশে যে জঙ্গিদের উত্থান, তার পিছনে রাষ্ট্রের একটা ভূমিকা ছিল বলে মনে করা হয়। কিন্তু আজকে পরবর্তীতে পরিস্থিতিতে, আজকে যেহেতু আমরা গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ কোন সন্ত্রাসী কার্যকলাপ দেখছি না, এর অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে না। সুতরাং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেয়ে বাংলাদেশের জঙ্গিবাদ আজকে অনেকটা মানে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তানের কনটেক্সটে রাষ্ট্র যে মানে পৃষ্ঠপোষকতার যে ভূমিকা পালন করত, তারা যদি সেটা না করে সেখানে জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রিত হয় বলে আমি মনে করি।
ধন্যবাদ। আমরা সময়ের অভাবে কয়েকজনের প্রশ্ন নিতে পারিনি। তারা হচ্ছেন কৃষ্ণ গোপাল দাস, জাহাঙ্গীর আলম এবং সৌতিক হাতি। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক আমেনা মোহসেন, অধ্যাপক অনিন্দ মজুমদার এবং ডক্টর সাইদ ইফতিখার আহমেদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকার জন্য। এবং এই সঙ্গে হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।